fear. The real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফটার দ্য হরর ওয়ার্ল্ড এর আজকের শনির রাতের 11তম আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে দুটি ঘটনা থাকছে, আর এই দুটি ঘটনাই আমরা পেয়েছি আপনাদের, আমাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাইয়ের কাছ থেকে। ওনার পরিচয় নতুন করে দেবার কিছু নেই, তবুও বলছি, ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারকেলবাড়িয়া গ্রামে। উনি বর্তমানে সাভারে রয়েছেন। উনি জাতীয় দৈনিক একুশে নিউজ পেপারের চিফ রিপোর্টার হিসাবে কর্মরত রয়েছেন। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যাব ঘটনায়। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি উনি যখন সংগ্রহ করেন তার একটা ছবি সাথে সাথেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। এই ঘটনাটি মূলত উনি একজন সিএনজি চালকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। উনি পেশাগত কারণেই কুচিয়ামারা বা কুচিয়ামোরা দুইভাবেই মানুষজন এটা উচ্চারণ করে আর কি, এই জায়গাটা মুন্সীগঞ্জের কাছাকাছি পড়েছে, এখানে গিয়েছিলেন। ওখানে একটি ব্রিজ রয়েছে, কুচিয়ামোরা ব্রিজ, ওখান থেকে উনি ভেতর দিয়ে সাভারের দিকে আসবেন, একটা সিএনজিতে উঠেছিলেন। চলার পথে সিএনজি চালকের সাথে ওনার কথা হয়, সিএনজি চালকের পাশের যে সিট থাকে, পাশাপাশি দুজন বসা যায় আর কি, উনি পাশে বসেছিলেন। তো যেতে যেতে বিভিন্ন ধরনের গল্প করছিলেন। ওই সিএনজি চালক উনি তখন ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেছিলেন। ওই ঘটনার পর ছোট্ট আরও একটি রহস্যময় ব্যাপার শেয়ার করেছিলেন, চলুন সেটি শুনে আসি। যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেন, ওনার নাম মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ। ওনার যে ঠিকানা, মানে মূল বাড়ি যেখানে, সেটা হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জাউইল ইউনিয়নের দর্শিয়া গ্রামে। এটাই মূলত ওনার স্থায়ী ঠিকানা। তবে বর্তমানে উনি এই কুচিয়ামোরা বা কুচিয়ামারা যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজের পাশেই ওনার বাড়ি রয়েছে, সেখানে বসবাস করেন। ঘটনা যখন ঘটে তখন সময়কালটা 1994 সালের আশেপাশে এরকম হবে আর কি। ঘটনা যেখানে ঘটেছিল সেটা হচ্ছে সরিষাবাড়ির কেন্দুয়া চক ডিপ ঘর নামে একটা জায়গা রয়েছে, এই চক ডিপ ঘরের 100 গজের মধ্যে ঘটেছিল। উনি যেমনটা বলেছেন সেটা হচ্ছে যে, এই যে হাফিজ ভাই, ওনারা এক ভাই এক বোন। বোনের নাম মোসাম্মাত রোজিনা খাতুন, এখন তিনি 3 সন্তানের জননী। ঘটনার সময়কাল 1994 সালের আশেপাশে, তখন হাফিজ ভাইয়ের বয়স ছিল 11 বছর, আর তার বোন এই যে রোজিনা খাতুন তার বয়স ছিল 2.5 কি 3 বছর। ওই সময়ে হাফিজ ভাইয়ের মা বাবা একটি ক্ষুদ্র ব্যবসা করতেন, বেশ কষ্টকর একটা ব্যবসা ছিল। আর এই ব্যবসায়িক কারণে ওনারা জামালপুরে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। ওনারা ভারতের বর্ডার থেকে কাপড় কিনে এনে জামালপুরে বিভিন্ন পাড়া মহল্লায় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আর মাঝে মাঝে এই হাফিজ ভাই এবং ওনার যে ছোট বোন, এই দুজনও যেতেন। কারণ হচ্ছে ওনার মা বাবা দুজনই যেতেন কাপড়ের যে গাইড বা গাড়টি, আমরা যেটাই বলি, যেখানে কাপড় ভেতরে ভরে আবার অন্য একটি কাপড় দিয়ে সেটাকে গিট দিয়ে একটা গাইড বানানো হয়, এটা কিন্তু এই হাফিজ ভাইয়ের বাবার পক্ষে একা আনা সম্ভব ছিল না। আবার গাইড কখনো একাধিক হতো, তখন তার মাও এটা আনতে সহযোগিতা করতেন। কখনো দেখা যেত এগুলো এত বড় হয়ে গিয়েছে যে তখন ছোট ছোট কয়েকটা গাইড বানাতে হতো, তখন এই হাফিজ ভাই সহযোগিতা করতেন। এখন পরিবারের 3 জন সদস্য যদি এখানে চলে আসে, 2.5 কি 3 বছর বয়সী এই ছোট্ট মেয়েটা কোথায় থাকবে, তাকেও নিয়ে আসতে হতো। তো এরকম মাঝে মাঝেই ওনাদেরকে আসতে হতো আর কি, এভাবেই চলতো। বড় ধরনের সমস্যা কখন আল্লাহর রহমতে হয়নি। ওগুলো আনার পর সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে পাড়া মহল্লায় তখন ওই বিভিন্ন বাড়িগুলোতে শাড়ি বিক্রি করার জন্য মানুষজন আসা যাওয়া করতো, যারা এগুলো বিক্রেতা আছেন। এখনও কিন্তু এই ধরনের প্রফেশনের লোকজন দেখা যায় ঢাকাতে, আমি মাঝে মাঝেই দেখি যে এরকম আসে অনেকেই, তবে এখন এটা খুবই কম দেখা যায়, বছরে 1-2 বার চোখে পড়ে আর কি, তাও কখনো কখনো দেখা পড়ে না। তো ওরকম প্রফেশনে যুক্ত ছিলেন। তো একদিন এই হাফিজ ভাই তার মা বাবা বোন সহ কাপড় আনতে গিয়েছিলেন বর্ডারে। তো কাপড় আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। তখন তারা সরিষা বাড়ি কেন্দুয়ার চকের কাছে পৌঁছন। রাত তখন প্রায় 8টা কি 9টা বাজে। বলে রাখা ভালো, ওই চকটা তখন ছিল একেবারেই জনমানব শূন্য। আর তার বেশ দূরেই একটা বোরিং ঘর বা ডিপ টিউবওয়েলের ঘর ছিল, স্যালো মেশিনের ঘর, এক এক জায়গায় এক এক নামে পরিচিত আর কি। তো ওই ডিপ ঘরে বসে মানুষজন রাতভর ক্ষেত খামারে সেচ দিত, পানি সরবরাহ করত, রাতে ওখানে অবস্থান করত আর কি। এছাড়া আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না। তখন ওনারা ওই কেন্দুয়ার চকে প্রবেশ করেন। তাদের মূল টার্গেট ছিল চক পাড়ি দিয়ে তৎকালীন ওখানে একটি রেলের সাব স্টেশন ছিল সেটাতে পৌঁছানো, আর ওখানে পৌঁছে জামালপুরের রাতের ট্রেনটা ধরা। কেন্দুয়ার চকে কিছু সময় হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাদের আশেপাশে বেশ ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পান, যেমন একসাথে অনেকগুলো মহিষ ফুসফুস করা সহ যেভাবে মারামারি করে ওই রকম শব্দ হচ্ছে। মনে হচ্ছে আশেপাশে অনেক কিছু তছ নছ হয়ে যাচ্ছে, গাছপালা উপড়ে ফেললে যেরকম শব্দ পাওয়া যায় ওরকম শব্দ হচ্ছে। এমন সময় ওনারা সবাই তো বেশ ভয় পেয়েছেন। হাফিজ ভাইয়ের মা বাবা ওনারা সাহসী মানুষ হলেও ভয় পাওয়াটাই কি মানে স্বাভাবিক না? বরং ভয় ওই পরিস্থিতিতে না পাওয়াটাই অস্বাভাবিক। আশেপাশে কোনো মানুষজন নাই, মাত্র 4 জন, ছোট ছোট 2টা সন্তান নিয়ে কি করবেন, প্রচন্ড ভয় পেয়েছেন। হঠাৎ করেই ওনারা দেখতে পান যে উত্তর দিক থেকে অনেক দূর থেকে কতগুলো বিশাল ভয়ঙ্কর কালো অবয়ব, যেগুলোর চোখ গুলো দেখা যাচ্ছে জোড়া জোড়া চোখ, এগুলো লাল টকটকে জলজল করছে আর তাদের দিকে ধেয়ে দৌড়ে আসছে। আর যখন দৌড়ে আসছে ধূপধাপ শব্দ হচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ওনারা তো প্রচন্ড ভয় পেয়েছেন, এবং কোন দিকে যাবেন, কোথায় যাবেন, কোন দিকেই তো জনমানব নাই। দূরে একটা বোরিং ঘর রয়েছে, তবুও অন্ধকারে সেটা তাদের নজরে আসছে না। ওনারা তো চিৎকার চেঁচামেচি করছেন, চিন্তা করেছেন যে পরিবার সমেত আজকেই এখানে শেষ হয়ে যাবেন। ওনারা ওনাদের মতো করে চিৎকার করছেন, কিন্তু ওই অবয়বগুলো আরো জোরে এবং প্রবল আক্রোশে ওনাদের দিকে তেড়ে আসছে। জ্যোৎস্না রাত হয়, ওনারা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন কতগুলো বিশাল দেহী মহিষও তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। শুধু যে ওই অবয়ব তা না, এরকম মহিষও এসেছে যাদের চোখগুলো জলজল করছিল। তাদের চোখের সামনে এক পর্যায়ে কিছু জিনিস যেগুলো মনে হচ্ছে গড়িয়ে আসছে, গাছের গুড়ি যেভাবে গড়াতে গড়াতে আসে বা ড্রাম যেভাবে গড়াতে গড়াতে আসে, এরকম কিছু অবয়ব ধান ক্ষেতের উপর দিয়ে গড়াতে গড়াতে তাদের দিকে আবার ধেয়ে আসছে। তার মানে হচ্ছে কিছু অবয়ব কালো যেগুলো, এগুলো দৌড়ে আসছে ধূপধাপ শব্দ করে, আবার চারদিক থেকে মহিষ ঘিরে ফেলেছে, আবার গাছের গুড়ির মতো কিছু জিনিস গড়িয়ে গড়িয়ে ওনাদের দিকে আসছে। চতুর্দিক থেকে ওনাদেরকে ঘিরে ধরে এই অবয়বগুলো তখন ওনাদের থেকে সর্বোচ্চ 50 হাত দূরে রয়েছে, চারদিক থেকে তখন ঘিরে ফেলেছে। প্রাণ বাঁচানোর জন্য ওনারা তো প্রবল চিৎকার শুরু করেছেন। ওই সময় ওই যে বোরিং ঘরে থাকা লোকজন, ওনারা বুঝতে পারে নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। ওনারা তখন ওনাদের সাথে থাকা দেশি যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে, কারণ ওনারা লাঠি রামদা এগুলো নিয়ে ওখানে থাকতেন, অনেক সময় রাতের বেলা ডাকাত পড়ে, ওনারা সেগুলো নিয়ে বের হন। এবং ওনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে বের হয়েছেন। ওনারা বুঝতে পেরেছেন যে আসলে সমস্যাটা কি, ওনারা ওগুলো নিয়েই শব্দের উৎসর দিকে দৌড়াতে থাকেন। ওনারা 4-5 জন মানুষ ছিলেন আর কি। এই মানুষগুলো যখন চিৎকার করতে করতে এই শব্দের উৎসর দিকে দৌড়ে আসছিলেন, তখন এই হাফিজ ভাই সহ ওনার মা বাবা ছোট বোন ওনারা দেখেন যে এই অবয়বগুলো হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। অল্প সময়ের মধ্যেই ওই লোকজনগুলো তাদের কাছে চলে আসেন। তাদেরকে আসলে দেখার পর ওনারা অন্য কোনো প্রশ্ন করেন নাই, ওনারা বুঝতে পেরেছিলেন ঘটনাটা কি। দ্রুত তাদেরকে ধরাধরি করে, ওনাদের সাথে যে মাল সামান ছিল সেগুলোও ধরাধরি করে ওই বোরিং ঘরে নিয়ে আসেন। একটু স্বাভাবিক হওয়ার পর এই লোকগুলো বলতে থাকে যে আপনারাই একমাত্র ব্যক্তি, বিশেষ করে এই অল্প বয়স্ক বাচ্চা কাচ্চা নিয়ে আসা একমাত্র ব্যক্তি এইখান দিয়ে, যারা এখনো জীবিত আছেন, কেউ একজনও মারা যান নাই, কারণ এই জায়গাটা খুবই ভয়ঙ্কর। এইখানে ভয় পাওয়ার পর বেঁচে আছে এমন মানুষ খুব কম। অধিকাংশ মানুষ ভয় পেয়ে এখানেই মারা যায়, আবার অধিকাংশ মানুষ যারা এখানে মারা যায় না তাদের মধ্যে থেকে অনেক মানুষই মারা গিয়েছে বাড়িতে ফেরত যাওয়ার পর অসুস্থ হয়ে। সামান্য কিছু মানুষ জীবিত আছে, আল্লাহর রহমতে আপনারা বেঁচে গেছেন। অন্য অন্য দিন আমরা এত লোক এখানে থাকি না, আজকে বিশেষ কিছু প্রয়োজনে এত লোক এখানে ছিলাম, আল্লাহর রহমতে বের হয়ে আসছি। যাই হোক, এখন আর রাত্রেবেলা বের হয়েন না, সকাল হলে যায়েন, ওনাদেরকে অভয় দেন। আর এরপর কিন্তু হাফিজ ভাই অজ্ঞান হয়ে গিয়েছিলেন, এতটা ভয় পেয়েছিলেন আর কি। সকালে ওনার জ্ঞান ফেরে, সকালে ওনারা ওই বোরিং ঘর থেকে বের হন, ওই লোকজনগুলো ওনাদের ওই বোরিং ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে দেয় আর কি। আসলে ঘুম হয় নাকি এরকম একটা সিচুয়েশন হওয়ার পর, ঘুম হয় নাই, কোনো মতে রাতটা পার করেছেন আর কি। সকাল হলে ওই লোকগুলো ওনাদেরকে সাব স্টেশন যেটা রেলের ছিল আর কি, ওই জায়গা পর্যন্ত এগিয়ে দেন। আল্লাহর রহমতে অন্য কোনো ধরনের বড় সমস্যা হয়নি, তবে ওই লোকগুলো ওনাদেরকে খুব বকাঝকা করেছিলেন যে কেন রাতের বেলা এরকম ছোট বাচ্চা নিয়ে এই জায়গা দিয়ে ওনারা আসলেন। অন্যান্য দিনগুলোতে কিন্তু এরকম সমস্যা হয় না, কিন্তু ওই দিন তো রাত হয়ে গিয়েছিল, সবসময় তো আর সময় মেপে কাজ করা যায় না। তো এই ঘটনার পর বড় ধরনের কোনো সমস্যা না হলেও একটা সমস্যা দেখা দেয় হচ্ছে এই যে হাফিজ ভাইয়ের ছোট বোন রোজিনা খাতুনের সাথে। এই বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে পড়েন, একটা পর্যায়ে পুরো শরীর প্যারালাইজড হয়ে যায়। যদিও বা এটা আস্তে আস্তে হয়েছিল, এখন অনেকেই বলেছে বাতাস লেগেছে, ঝাড়ফুঁক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, কোনো লাভ হয়নি, ডাক্তার দেখানো হয়েছে। এক রাত্রে এই হাফিজ ভাইয়ের মা একটা স্বপ্ন দেখেন, স্বপ্নে একটা বৃদ্ধা মহিলা আসে। বৃদ্ধা মহিলা আসার পর দুরমুট নামে একটা এলাকা রয়েছে, ওই এলাকার একটা নির্দিষ্ট স্থানের নাম বলেন এবং বলেন যে তোমার বাচ্চাকে ওখানে নিয়ে যাও, ওখানে বেশ কিছু এতিম মিসকিন রয়েছে, ওদেরকে খিচুড়ি রান্না করে নিজের হাতে বেড়ে খাওয়াবা, ইনশাল্লাহ তোমার বাচ্চা সুস্থ হয়ে যাবে তাদের দোয়ায়। এর পরেই হাফিজ ভাইয়ের মা বাবা চিন্তা করেন যে ওইখানে যাবেন, ওখানে গিয়ে গরিব ফকির মিসকিন যারা আছে খিচুড়ি রান্না করে নিজের হাতে তাদেরকে খাওয়াবেন। তখন ওই যে শয্যাশায়ী যেই হাফিজ ভাইয়ের বোন রোজিনা, তাকে নিয়েই ওখানে ওনারা চলে যান। যাওয়ার পর খিচুড়ি রান্না করে যখন ওই গরিব মিসকিনদেরকে খাওয়াচ্ছিলেন, বাচ্চাটাকে কিন্তু একটা জায়গায় শুইয়ে রাখা হয়েছিল যে নড়াচড়াই করতে পারত না, ছোট্ট বাচ্চা যেটা সারাক্ষণ দৌড়াদৌড়ি করত, সারা বাড়ি দৌড়ে বেড়াত, সবাইকে উদ্বিগ্ন রাখত দৌড়াদৌড়ি করতে গিয়ে কখন কোথায় আঘাত লাগে, সেই বাচ্চা একদম নির্জীব হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। যেই বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে নড়াচড়া করতে পারছে না, খাবার শেষ হওয়ার আগেই অলৌকিকভাবে ওই বাচ্চা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে দৌড়াদৌড়ি শুরু করে, সকলেই সেটা দেখে, আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। তো রোজিনা খাতুন উনি কিন্তু তিন সন্তানের জননী, আলহামদুলিল্লাহ উনি এখন খুব ভালো আছেন পরিবার নিয়ে। তবে হাফিজ ভাই উনি বলেছেন যে ওনার তো বয়স ওই সময় 11 বছরের মতো ছিল, উনি ওই রাত্রে যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলেন সারা জীবনেও উনি কখনো ভুলবেন না এই ভয়ঙ্কর দৃশ্য। বর্তমানে উনি সিএনজি চালান। ওনার আরো একটি রহস্যময় ঘটনা রয়েছে, চলুন সেটা শুনে আসি। এটা একদম ছোট আর কি, এটা মূলত যেই জায়গাটাতে সেই জায়গাটার নামও আমরা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার জাউইল ইউনিয়নের সুগলপাড় নামক একটা স্থান রয়েছে। ওই স্থানে একটি রাস্তা রয়েছে, ওই রাস্তার নাকি তিনটা মাথা রয়েছে, বাম পাশের মোড়েই একটা পুকুর আছে। ওই স্থানে আজ প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে দুর্ঘটনা ঘটে, দিন রাত যে কোনো সময় ঘটতে পারে সেই দুর্ঘটনা। স্থানীয় লোকদের ভাষ্য মতে প্রতি সপ্তাহে দুই একটা দুর্ঘটনা ঘটবেই ওই স্থানে, তবে যতই দুর্ঘটনা ঘটুক না কেন এখন পর্যন্ত আল্লাহর রহমতে কেউ মারা যায়নি ওই স্থানে। আর যত দুর্ঘটনাই ঘটেছে সকলেই আস্তে আস্তে করে ওই পুকুরের দিকে নেমে গেছে। দুর্ঘটনার শিকার অধিকাংশ লোকেই বলেছেন যে তারা তাদের বাম পাশে কোনো রাস্তা দেখেন নাই, রাস্তাটা সোজাই ছিল, হঠাৎ করে পুকুরের দিকে বিশেষ করে বাম পাশে একটা রাস্তা দেখেছেন। একটা বৃদ্ধা মহিলা ওই রাস্তা পার হয়ে যাচ্ছে, যখনই ওই দিকে গাড়িটা চালিয়ে দিয়েছে মনের অজান্তেই, তখনই গাড়িটা গিয়ে ওই সরাসরি পুকুরে পড়ে গেছে। তবে কেউ মারা যায়নি আল্লাহর রহমতে, আহত হয়েছে মানুষ, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। অদ্ভুত এবং রহস্যময় ঘটনাটি এই যে সুগলপাড় নামক এলাকা, সেখানে তো এখনো ঘটে চলছে। এখানে আসলে অনেক বিষয় থাকতে পারে। সুগলপার এলাকার মানুষজন এটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন যে এই বৃদ্ধা মহিলা ইনি যে কে এই বিষয়ে আসলে জানা যায় না। হঠাৎ করেই নাকি এই রাস্তাটা ভ্যানিশ হয়ে যায়। যারা ওইদিকে গাড়িটা চালিয়ে দিয়েছেন তারা দেখেন যে ওইদিকে রাস্তা আছে, কিন্তু একটু সময় পরেই দেখা যায় ওই রাস্তাটা ভ্যানিশ সামনে পুকুর, তখন আর গাড়ির নিয়ন্ত্রণ থাকে না। এরপরেই ঘটে দুর্ঘটনা। হতে পারে ওই পুকুরের মধ্যে এমন কোন ধরনের ভূতাত্ত্বিক শক্তি বা অতিপ্রাকৃত জিনিসের উপস্থিতি রয়েছে যার কারণে এরকম ঘটনা ঘটে। যারা ওই এলাকায় রয়েছেন তারা ওই জায়গা সম্পর্কে মানে সুগল পাড় সম্পর্কে নিশ্চয়ই জানেন। স্থানীয় লোকজন অনেক সমাধানের চেষ্টা করেছেন, অনেক আলেমওয়ালারাও ওখানে এসেছেন, ওঝা কবিরাজ এসেছেন, আজ পর্যন্ত কেউ এই সমস্যার সমাধান করতে পারেননি। আর ওই মহিলা যে কে এটা রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় এনামুল হক আবির ভাইকে, চমৎকার একটি ঘটনা উনি সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, এরকমভাবে আমিও মাঝে মাঝে এই ঘটনা সংগ্রহ করি। যখন কোথাও যাই, কারো সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, হোক তিনি যে প্রফেশনারি, এরকম অনেক প্রফেশনাল লোকদের সাথেই তো আমার উঠা বসা রয়েছে, প্রথম দিকে কিছু বলতে না চাইলেও পরবর্তীতে যখন আমি দেখাই যে আমাদের এরকম একটা চ্যানেল রয়েছে যেখানে সত্য ভয়ের ঘটনাগুলো প্রচারিত হয়, এরপর ওনারা বলতে থাকেন যে ওনার জানা এরকম কিছু ঘটনা রয়েছে, এরকম বিভিন্ন ঘটনা বলতে থাকেন, ছোট ছোট ঘটনা যেগুলো আমি সংগ্রহ করছি, ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমাদের যারা লিসেনাররা রয়েছেন আপনারাও কিন্তু আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করতে পারেন, তাদের জানা ভয়ের ঘটনা রয়েছে কিনা। শুরুতে অনেকে বলে না আমি এটা বিশ্বাস করি না, এটা হয় কিনা, কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে উনি ছোটবেলায় কোনো ময় মুরব্বীর মুখে শুনেছেন এমন ঘটনা বলতে থাকেন। এমন ঘটনাগুলো আপনারা সংগ্রহ করে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnonthehorrorworldbd@gmail.com, স্পেলিংটা বলে দিচ্ছি afnanthehorrorworldbd afnonthehorrorworldbd@gmail.com, স্পেলিংটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই। যারা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে নেই তাদের জন্য বলছি যে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে আমাদের কিন্তু ফেসবুক পেজ এবং গ্রুপ আছে। এই গ্রুপ দুটোর লিঙ্কও, একটা তো পেজ আর একটা গ্রুপ, এই দুটো লিঙ্কও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা সেখানে গিয়ে আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব এনামুল হক আবির ভাইয়ের পাঠানো আরও একটি ঘটনায়। আর এই ঘটনাটি থাকছে পরি রিলেটেড। চলুন শুনে আসি সেই ঘটনাটি। ফিরে এলাম প্রিয় লিসেনার্স আমাদের শনি রাতের ১১তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের রায়পুর গ্রামে। ঘটনাটির সময়কাল ১৯৪০ সালের আশেপাশে হবে। ঘটনা সম্পর্কিত ব্যক্তি এই রায়পুর হাই স্কুলের প্রাক্তন ধর্ম ও ইংরেজি শিক্ষক, যার নাম কাজী মোহাম্মদ শাহজাহান। উনি শাহজাহান হুজুর নামে বেশি পরিচিত ছিলেন। এই শাহজাহান হুজুরের পিতার নাম ছিল কাজী মোহাম্মদ আশরাফ হোসেন। এই ঘটনাটি যিনি বর্ণনা করেছেন তার নাম মোহাম্মদ ফারুক হোসেন খান। তিনি এই শাহজাহান হুজুরের সরাসরি ছাত্র ছিলেন। এবার আসি মূল ঘটনায়। শাহজাহান হুজুর তখন তার বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরের কোন একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। তৎকালীন তার বয়স ছিল ১৩-১৪ বছর। ওই সময় মাদ্রাসায় যেতে হলে অনেক বন জঙ্গল বাঁশঝাড় বেষ্টিত ভয়ানক কিছু এলাকা পাড়ি দিয়ে তাকে যেতে হতো। এভাবে চলছিল সবকিছু। হঠাৎ উনি একটা অদ্ভুত অনুভূতি তার মধ্যে ফিল করতে থাকেন। সেটা হচ্ছে যে উনি মাদ্রাসায় যাওয়ার পথে প্রায় খেয়াল করতেন সাদা কাপড়ে মুখমণ্ডল ঢাকা কে যেন দূর থেকে তাকে অনুসরণ করছে। তিনি দেখতেন প্রায়ই ওই নারী অবয়বটি তার পিছু পিছু হেঁটে আসছে। হুজুর পেছন দিকে তাকাতেন, কয়েক সেকেন্ড উনি দেখতেন, এরপরই হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যেত ওই অবয়বটি। এরকমই চলতে থাকে আরো বেশ কিছুদিন। উনি যখন হাঁটতেন, মানে মাঠে যখন আসতেন, ওই হাঁটার সময় যখন উনি ফিল করতেন ওনার পেছনে কেউ হেঁটে আসছে, তখনই উনি একটা কেমন যেন ঘোরের মধ্যে চলে যেতেন, একটা স্বপ্নের জগতে হারিয়ে যেতেন। উনি হাঁটতেন কিন্তু নিজের উপর ওনার নিয়ন্ত্রণ নাকি থাকতো না। এরপর যখন ওই অবয়বটির দিকে উনি তাকাতেন, ওটা ভ্যানিশ হয়ে যেত, তখন উনি একটা বাস্তব জগতের ভেতরে চলে আসতেন, তখন ওই মোহটা কেটে যেত। এরকমই চলছিল। একদিন উনি অন্যান্য দিনের মতো হেঁটে আসছিলেন, একটা জঙ্গলের ভেতর দিয়ে উনি হেঁটে আসছেন, তখন অবশ্য দিনের বেলাতেই উনি দেখতে পেলেন বেশ বড় আকৃতির একটা সাদা বিড়াল বসে আছে রাস্তার পাশে। কিন্তু সেই বিড়ালটি আক্রমণাত্মক ভঙ্গিতে বসে আছে। উনি চিন্তা করলেন বিড়ালটি কি তার উপর আক্রমণ করবে নাকি। হঠাৎ করেই উনার চোখের সামনেই বিড়ালটি তার উপরে ঝাঁপিয়ে পড়ল বলে মনে হলো, কিন্তু না, বিড়ালটি তার দিকে তাকিয়ে লাফ দিল, মূলত তাকে পাশ কাটিয়ে পেছনে গিয়ে মনে হলো কোনো কিছুর উপরে পড়ল। আর তখনই কিছু আর্তনাদের শব্দ শোনা গেল। উনি পেছন দিকে তাকিয়ে দেখলেন পেছনে বেশ বড় আকৃতির একটা কালো বিড়ালের উপর ওই সাদা বিড়ালটি আক্রমণ করেছে। তার মানে হচ্ছে ওই কালো বিড়ালটি তাকে অনুসরণ করে করে আসছিল, সাদা বিড়ালটি মূলত ওই কালো বিড়ালটিকে আক্রমণ করেছে। উনি চিন্তা করলেন নিশ্চয়ই ওই কালো বিড়ালটি তাকে আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, আর ঠিক তখনই ওই সাদা বিড়ালটি ওই কালো বিড়ালের উপর আক্রমণ করেছে। সাদা বিড়ালটির আক্রমণে ওই কালো বিড়ালটি একদম নতুজন হয়ে যায়। এই সুযোগে সাদা বিড়ালটিও তুমুলভাবে আক্রমণ করতে থাকে ওই কালো বিড়ালটির উপরে। দুই বিড়ালের মাঝে শুরু হয় তুমুল যুদ্ধ। সব মানে খুব কাছ থেকে সবকিছুই শাজাহান হুজুর দেখছিলেন। তো উনি দেখতে পেলেন যে কালো বিড়ালটিও কম যায় না, একটা পর্যায়ে সেও ওই সাদা বিড়ালটির উপর আক্রমণ করতে শুরু করে। শুরুর দিকে সে দুর্বল হয়ে গেলেও এবার সে সাদা বিড়ালটির উপর চড়াও হয়েছে। আর ঠিক তখনই শাজাহান হুজুর কি করেছেন, ঝোপ থেকে একটা ডাল ভেঙে নিয়ে ওই কালো বিড়ালটিকে পেটাতে শুরু করেছেন। তখন ওই কালো বিড়ালটি পালিয়ে যায়, তবে সাদা বিড়ালটি বেশ আহত হয়েছে। তবে আহত হলেও সে অতটা দুর্বল হয়নি। এরপর সাদা বিড়ালটিও জঙ্গলের ভেতরে হারিয়ে যায়। উনি চলে আসেন। এই ব্যাপারটা এতদিন কিন্তু উনি কাউকে বলেন নাই। মাদ্রাসার একজন হুজুরের সাথে বিষয়টা যখন উনি শেয়ার করেছেন, তখন হুজুর তার কিছু জিন ছাত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করেন। হুজুর জানতে পারেন একটি পরী মূলত শাজাহান হুজুরের পিছু নিয়েছে, তবে ওই জঙ্গলে বেশ কিছু পিশাচ বসবাস করে, তারা শাজাহান হুজুরের ক্ষতি করতে পারে এমন আশঙ্কায় ওই পরীটা আর একটা পরীকে শাজাহান হুজুরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাখে। শাজাহান হুজুর যখন ওই জঙ্গলের ভেতর দিয়ে আসছিল, তখন একটা পিশাচ আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিল, আর ঠিক তখনই সাদা বিড়ালের রূপ নিয়ে ওই পরীটি ওই কালো বিড়ালের উপর আক্রমণ করে। একটা পর্যায়ে সাদা বিড়াল রূপী ওই পরীটা দুর্বল হয়ে পড়লে যখন কালো বিড়ালটি তার উপর চড়াও হয়, তখন শাজাহান হুজুর আঘাত করে কালো বিড়ালটিকে দূর করে দেন। মূলত ওই কালো বিড়ালটি ছিল তার নিরাপত্তা রক্ষী। শাজাহান হুজুর তখন বুঝতে পারেন যে তার পেছনে পরী লেগে গেছে। তবে হুজুর যতটুকু তথ্য পেয়েছিলেন তাতে জানা যায় যে ওই পরীটা খুবই পরহেজগার সম্প্রদায়ের একজন সদস্য, তার মা বাবা খুবই পরহেজগার। কি কারণে পিছু নিয়েছে তখনও বিষয়টা বোঝা যাচ্ছিল না। তবে সেই হুজুর ওই অবস্থায় কোনো ধরনের তদবির করতে চাচ্ছিলেন না সঙ্গত কারণে, কারণ বিষয়টা পরিষ্কারভাবে অবগত না হয়ে কোনো তদবিরে গেলে শাজাহান হুজুরের ক্ষতি হয়ে যেতে পারে, এটাই চিন্তা করেছিলেন শাজাহান হুজুরের ওস্তাদ। কারণ অনেকটা পথ তাকে একা একা হেঁটে আসতে হয়, প্রতিমধ্যে যদি কোনো একটা সমস্যা হয়। বিষয়টা ওখানেই থেমে যায়। তবে যে বিষয়টা থামে না সেটা হচ্ছে যে এই পরীটার সাথে শাজাহান হুজুরের একটা সময় বেশ আন্তরিকতা হয়ে যায়। তবে কিভাবে, কখন, কিভাবে দেখা হতো এই বিষয়টা অতটা জানা যায় না, অনেক আগের ঘটনা তো। তবে শাজাহান হুজুর বিভিন্ন ধরনের ফলমূল খেতেন, যেটা ওই সময়ের বাস্তবতায় পাওয়াটা অনেক কঠিন ছিল। এভাবে চলে যায় বেশ কয়েকটি বছর। এরই মাঝে নাকি ওই পরি হুজুরকে কয়েকবার পরিস্থানে নিয়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে হুজুরের মুখ থেকে শোনা গিয়েছিল। হুজুরের পারিবারিক সূত্র এবং এলাকাবাসীর মুখ থেকেও তেমনটাই জানা যায়। মাঝে মাঝে হঠাৎ করে 5 দিন 6 দিন হুজুরকে খুঁজে পাওয়া যেত না, এরপর আবার উনি ফেরত আসতেন। এভাবেই সময় কাটতে থাকে। শাহজাহান হুজুর যখন স্থানীয় মাদ্রাসার পাঠ চুকিয়ে বরিশালের বিখ্যাত একটি মাদ্রাসা, যেটা পিরোজপুর জেলার নেসারাবাদ থানার সারসিনা শরীফের মাদ্রাসা সেটা আর কি, তো ওই সময় তো এরকম পিরোজপুর জেলা ছিল না, বৃহত্তর বরিশালের একটা অংশ ছিল আর কি, তো উনি সেই মাদ্রাসায় ভর্তি হন, মানে সারসিনা মাদ্রাসায় উনি ভর্তি হন। ওই মাদ্রাসায় ভর্তি হওয়া অবস্থায় উনার যখন বাড়িতে আসার জন্য ইচ্ছা করত, তখন নাকি হুজুর ওই পরীর মাধ্যমে বাড়িতে চলে আসতেন, আবার চলেও যেতেন। বর্তমানে মানে এই 2025 সালের কথা বলছি, এখনও কিন্তু এই সারসিনা মাদ্রাসা থেকে মোটর সাইকেল যোগে ওনার বাড়িতে যেতে হলেও কমপক্ষে 2 ঘন্টা তো লাগবেই। কোনো ধরনের কোনো সমস্যা যদি পথে না হয় তাহলেও কমপক্ষে 2 ঘন্টা লাগবে, আর বেশি হলে তো আরও 3-4 ঘন্টা লেগে যেতে পারে। তাহলে ওই সময় কেমন ছিল তাহলে বুঝতেই পারছেন। এভাবেই উনি বাড়িতে আসা যাওয়া করতেন। ধীরে ধীরে শাহজাহান হুজুরের লেখাপড়াও শেষ হয়, উনি কর্মজীবন শুরু করেন। ওই পরীর কাছ থেকে উনি অনেক এলেম শিখেছিলেন। ওই পরী তার শিক্ষকও ছিল বটে, আধ্যাত্মিক গুরুও ছিল বটে। বিভিন্ন ধরনের দোয়া রুকিয়া ওই পরীর কাছ থেকে উনি শিখেছিলেন। বিশেষ এক ধরনের চিকিৎসা ওই পরীর কাছ থেকে উনি শিখেছিলেন, সেটা হচ্ছে কোনো পক্ষাঘাতগ্রস্ত মানুষ অর্থাৎ প্যারালাইজড হয়ে গেছে, শরীরের কোনো অংশ আর কাজ করে না, এমন ধরনের কোনো লোক বা এমন কোনো দুরারোগ্য ব্যাধি যা ওই সময়ে চিকিৎসা আসলে হতো না বা হলেও কোনো লাভ হতো না, তারপরে জিনে ধরা রোগীর বিভিন্ন ধরনের চিকিৎসা, এই জিনিসগুলো উনি পরীর কাছ থেকে শিখেছিলেন। আল্লাহর অশেষ রহমতে অনেক মানুষ ওনার কাছে ভালো হয়ে গিয়েছিলেন। আর ওই যে হঠাৎ করে ওনার উধাও হয়ে যাওয়াটা এবং এক নাগারে বেশ কয়েকদিন অনুপস্থিত থাকা, তার কোনো হদিস না পাওয়া, এটা কিন্তু ছিলই, এটা বহুদিন যাবৎ ছিল। পরিবারও এই বিষয়টার সাথে অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছিলেন, একটা পরে তাকে আর জিজ্ঞেসও করতে না কোথায় গিয়েছিলে কি হয়েছিল। তো এদিকে উনি তো আসলে বড় হচ্ছিলেন, বয়স বাড়ছিল, ওনার বিয়ে শাদিও তো দেয়া দরকার। হুজুরের পরিবারের লোকজন যখন বুঝতে পারলেন যে আসলে এখন যেভাবে চলছে এতে করে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না, তখন বেশ বড় একজন আলেমের কাছে নিয়ে যান। ওই আলেমের নামটি অবশ্য জানা যায়নি। তিনি ওই সমস্যার সমাধানের জন্য ওই পরীকে হাজিরও করেন। তো পরী হাজির হওয়ার পর হুজুরকে যে তথ্য দেন তাতে করে হুজুর বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। হুজুরকে ওই পরী বলেন যে এই যে শাহজাহান হুজুর যিনি, তিনি ধর্মমতে তার স্বামী, আর স্বামীকে স্ত্রীর কাছ থেকে আলাদা করা এটা ভালো কাজ হবে না। তখন পরী ওই হুজুরকে বলেন যে আপনি বলেন, স্বামীকে কি স্ত্রীর কাছ থেকে আলাদা করা এটা কি ভালো হবে, আপনার কাছে কি মনে হয়? তখন উনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং বলেন যে ঠিক আছে, তোমার কথার যুক্তি আছে, কিন্তু তোমরা যে পদ্ধতিতে বিয়ে করেছ এটা শরীয়তসম্মত কিনা, এই বিষয়গুলো তো আমার জানতে হবে। তারপর সাক্ষী কারা ছিল, এখানে তো অনেকগুলো বিষয় কাজ করে। তখন ওই পরী বেশ কিছু বিষয় হুজুরকে বলেন, তাতে বোঝা যায় যে সম্পূর্ণ শরিয়াসম্মত ভাবেই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে। জিনেদের বিয়ে যেভাবে হয় সেভাবে হয়েছে, আবার মানুষের বিয়ে যেভাবে হয় সেভাবেও হয়েছে। এখন পরীর সাথে মানুষের বিয়ে হওয়া জায়েজ কি না জায়েজ এই বিষয়টার একটা ব্যাপার তো থেকেই যায়, এই কারণে হুজুর বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তখন ওই পরী বলেন যে যেহেতু আমাদের নিজেদের ইচ্ছাতেই বিয়েটা হয়েছে, এমনটা না যে আমি শাহজাহান হুজুরকে জোর করে তুলে নিয়ে গিয়েছি, শাহজাহান হুজুরের সম্পূর্ণ ইচ্ছাতেই বিয়েটা সম্পন্ন হয়েছে এবং আমার পরিস্থানের যারা আছেন তাদের সম্মতিতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। এখানে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে শাহজাহান হুজুরের পরিবারের সম্মতি নেওয়া হয়নি, এই ব্যাপারটা শুধু অনুপস্থিত ছিল। তো হুজুর দেখলেন যে শরিয়া মোতাবেক এই বিয়েটা হয়ে গেছে, এখন এদের দুজনকে আলাদা করাটা ঠিক হবে না। হুজুর এরপরও পরীকে বলেছিলেন যে আসলে তোমাদের যে বয়স আর শাহজাহানের যে বয়স, এইখানে তো একটা বিস্তর পার্থক্য রয়েছে। কারণ পৃথিবীতে মানুষ স্বাভাবিক নিয়মে বার্ধক্যে চলে যায়, স্বাভাবিক নিয়মে মানুষের হায়াত কিন্তু কম থাকে। তোমার সাথে বিয়ে হয়েছে, একটা পর্যায়ে সে যখন বার্ধক্যে চলে যাবে তখন তার কি হবে? তখন পরি বেশ কিছু কথা হুজুরকে বলেছিলেন, কি বলেছিলেন এই বিষয়টা ওভাবে জানা যায় না, তবে হুজুর এই সাজান হুজুরের কাছ থেকে পরিকে আলাদা করার যে তদবির, এই তদবির করতে অসম্মতি জানান। উনি বলেন যে না, এই কাজটা করা ঠিক হবে না, যেভাবে আছে ওভাবেই থাক। কিন্তু এখানে কিছু ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে যে হুজুরের সাথে থাকা বেশ কিছু ভালো পরহেজগার জিন, তাদের কাছে যখন এই বিষয়ের একটা পরামর্শ চাওয়া হয় যে শাহজাহানের ভবিষ্যৎ জীবনে কোনো বড় ধরনের ক্ষতি হবে কিনা, তখন ওই বুজুর্গ ব্যক্তিরা ওই জিনের যিনি মা বাবা, বিশেষ করে পরীর মা বাবা আর কি, তার সাথে পরামর্শ করেন, পরীর সাথে পরামর্শ করেন, পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হন। সেটা হচ্ছে যে শাহজাহান হুজুর উনি কোনো মানুষ নারীকে বিয়ে করতে পারবেন, তবে যেহেতু তার সাথে পরীর বিয়ে হয়ে গিয়েছে এক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে। সেটা হচ্ছে যে শাহজাহান হুজুর উনি কোনো সন্তানের পিতা হতে পারবেন না, এটা একটা সমস্যা দেখা দেবে, এই বিষয়টা মেনে নিতে হবে। শাহজাহান হুজুর বিষয়টা মেনে নেন, এরপরে শাহজাহান হুজুর একটা মানুষ নারীকে বিয়ে করেছিলেন, উনি এভাবেই সংসার করছিলেন। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটে, ওনার যেদিন বাসর রাত মানে বিয়ের রাত যেটা, ওই রাত্রেই শাহজাহান হুজুর হারিয়ে যান। হারিয়ে যান বলতে ওই যে গতানুগতিকভাবে হুজুরকে আর পাওয়া যেত না। হুজুর পরবর্তীতে যখন পাঁচ ছয় দিন পরে ফেরত আসেন, উনি জানান যে যেই রাত্রে বিয়ে হয় ওই দিন ওই পরীটা খুবই বিমর্ষ ছিল, খুব কান্নাকাটি করছিল, এবং তার অনুরোধেই উনি পরিস্থানে গিয়েছিলেন। এরপর আবার ফেরত আসছেন, ওই যে পরী যে স্ত্রী, সে বলেছিল যে সে কখনোই শাহজাহান হুজুরের পরিবারকে কোনো ক্ষতি করবে না, তাদের উপর তার কোনো রাগও নাই। শাহজাহান হুজুর স্বাভাবিক নিয়মে আট দশটা মানুষ যেভাবে ঘর সংসার করে সেভাবেই করতে পারবে, এবং ওই পরীয় স্ত্রী হিসাবে তার সাথে থেকে যাবে যতদিন শাহজাহান হুজুর জীবিত থাকেন। পারিবারিক চাপে শাহজাহান হুজুর আরও একবার বিয়ে করেছিলেন, সন্তান লাভ হয় কি না, কিন্তু না হয়নি, সারা জীবন উনি নিঃসন্তান ছিলেন। তবে ওই পরীর গর্ভে কোনো সন্তান হয়েছিল কিনা এ বিষয়েও জানা যায় না। শাহজাহান হুজুর যেই ধরনের রুকিয়াগুলো করতেন, খুব হাই পাওয়ারের কিছু রুকিয়া উনি জানতেন, এইটাও উনি জিনেদের কাছ থেকে শিখেছিলেন। আল্লাহর রহমতে শাহজাহান হুজুর যতদিন জীবিত ছিলেন ওনার কখনো অর্থ কষ্ট বা খাবারের কষ্ট হয়নি, এভাবেই উনি বহু মানুষের উপকার করেছেন। উনি একই সাথে কয়েকটা ভাষায় পারদর্শী ছিলেন, আরবি, ইংরেজি, এই ধরনের বেশ কয়েকটি ভাষায় উনি পারদর্শী ছিলেন। জীবনের অনেকটা সময় উনি শুধু মানুষের উপকারেই কাটিয়েছেন এবং নিঃসন্তান অবস্থাতেই উনি মৃত্যুবরণ করেছেন। 85 বছর বয়সে উনি 2008 সালের দিকে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যেই পরীটা ওনার কাছে আসত তার নাম হচ্ছে আনারকলি। এই আনারকলি পরীটা সবসময় তার সাথে নাকি ছায়ার মতোই লেগে থাকত, তার দুঃখে কষ্টে কখনোই ছেড়ে যায় নাই। মানুষ হিসাবে অনেক ভুল হয়, এই ভুলের কারণে কখনো তাকে সে কষ্ট দেয়নি, কিন্তু প্রকৃতিগত কোনো নিয়ম এটার কারণেই হয়তোবা উনি সন্তানের বাবা হতে পারেননি। হতে পারে অন্য জগতের সাথে যখন আমাদের এই জগতের কারো সম্পর্ক হয়ে যায়, এর একটা প্রভাব তো মানুষের উপর পড়েই, তাই না? হতে পারে এমনই কোনো কিছু, আবার এমনও হতে পারে আল্লাহ তাআলা চান নাই, এই কারণেই উনি সন্তানের পিতা হতে পারেন নাই। এভাবেই সারা জীবন উনি কাটিয়েছেন এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করেছেন, কারো কাছ থেকে ওভাবে হাদিয়াও গ্রহণ করতেন না। উনি যেহেতু অবস্থাশালী মানুষ ছিলেন, আল্লাহর রহমতে উনি মানুষকে যথেষ্ট দান খয়রাত করতেন। যিনি বর্ণনা করেছেন মোহাম্মদ ফারুক খান, তার গ্রাম হচ্ছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের রায়পুর গ্রামে, মানে যেই গ্রামের ঘটনা সেই গ্রামেরই বাসিন্দা মোহাম্মদ ফারুক খান। প্রিয় লিসেনার্স, এই শাহজাহান হুজুরের ঘটনাটা এখন হয়তোবা ইয়াং জেনারেশনের লোকজন খুব কম জানে, তবে এনামুল হক আবির ভাই জানিয়েছেন যে ওই গ্রামের 50 থেকে যারা বয়স 70 বা আরও বেশি বয়স বয়সী যারা আছেন আর কি প্রবীণ মানুষ, তাদের কাছে জিজ্ঞেস করলেই শাহজাহান হুজুরের মহত্ত্ব কৃতিত্বের কথা জানা যাবে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে পরীর সাথে মানুষের সম্পর্কের এন্ডিংটা 98% ক্ষেত্রেই ভালো হয় না, আর 2% ক্ষেত্রে ভালো হয়। আর যেই 2% ক্ষেত্রে ভালো হয় সেখানেও বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখতে পাই। তো আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা কল্যাণকর। মানুষ তো বিভিন্ন জিনিস কামনা করে, যে এটা হোক ওটা হোক, কিন্তু আল্লাহ ভালো জানেন কোন জিনিসটা আমাদের জন্য কল্যাণকর। এই কারণেই আল্লাহ কিছু দোয়া আমাদেরকে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাআলা এই দোয়া শেখানোর মাধ্যম দিয়ে কোনটায় কল্যাণ হবে কোনটায় অকল্যাণ হবে এই বিষয়টা আমরা যেন আল্লাহর উপর ছেড়ে দিই সেটাই জানিয়েছেন। আমরা চাইব আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের জন্য যেটা কল্যাণকর হবে সেটা আমাদেরকে দেন। প্রিয় লিসেনার্স, কিছু কিছু দোয়া রয়েছে যেটা আমরা আলেমদের কাছ থেকে শিখে নিব। কিছু কিছু জিনিস আমাদের চাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দেন, যে আল্লাহ আমি এই জিনিসটাই চাই, আল্লাহ এটাকে আমাকে দিয়ে দেন। আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেটাও আল্লাহর কাছে চাও। তবে সেই চাওয়ার মধ্যে যেন এই বিষয়টা থাকে আল্লাহর কাছে, যে আল্লাহ এটা যদি আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে দেন। এভাবে চাইলে আল্লাহ তাআলা এর মধ্যে অবশ্যই কল্যাণ দেবেন। আর জোর করে যদি আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নেই, তাতে এমনও হতে পারে যে আল্লাহ আমাদেরকে দিলেন যদি সেটাতে অকল্যাণ থাকে। এই জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ চেয়ে যেন আমরা আল্লাহর কাছে কোনো জিনিস চাই, এতেই থাকবে উভয় জাহানের মঙ্গল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করছি আমাদের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের এই ভিডিওর লিঙ্কটাও শেয়ার করার অনুরোধ করছি। লিসেনারদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনারা ইউটিউব থেকে আমাদের ঘটনাগুলো শোনার চেষ্টা করবেন। যদি ডাউনলোড দিতে হয় ইউটিউব থেকে ডাউনলোড দেবেন, কোনো আনঅফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের ঘটনাগুলো ডাউনলোড দেবেন না। কারণ যারা এই কাজগুলো করছেন, বিশেষ করে এই আনঅফিসিয়াল ওয়েবসাইটগুলোতে আমাদের ঘটনাগুলো আপলোড দিচ্ছেন, এটা একটা চর্যবৃত্তি যেটা উচিত নয়। অন্যের কন্টেন্ট সরাসরি ডাউনলোড করে আবার তাদের চ্যানেলে আপলোড করা, তাদের ওয়েবসাইটে আপলোড করা, এটা মোটেও ঠিক নয়। একটি কন্টেন্ট তৈরি করতে কি পরিমাণ কষ্ট হয় যারা এটা করেন বা যারা এটার সাথে জড়িত আছেন তারাই বুঝতে পারেন। আমরা যখন দেখি এরকম অসংখ্য চ্যানেলগুলো হয়েছে আমাদের কাছে খারাপ লাগে। আবার আমাদের লিসেনাররা যখন জানান যে আমাদের সব ঘটনাই তারা শুনছেন কিন্তু তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে শুনছেন যেটা মূলত আমাদের না। প্রিয় লিসেনার্স, আপনারা অরিজিনাল যেই ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, যারা আমাদের এই প্ল্যাটফর্মে রয়েছেন যা হরর কন্টেন্ট তৈরি করেন, সরাসরি তাদের যে অফিসিয়াল প্ল্যাটফর্ম সেখান থেকে শুনে আমাদেরকে উৎসাহ দেবেন, তাহলে আমরা আরও সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য আগ্রহ পাব। তা না হলে একটা সময় এই ধরনের মানুষদের কাছে আমরা হেরেও যেতে পারি, একটা সময় হয়তোবা আমরা এগুলো বন্ধ করে দিতে পারি, একটা সময় আমাদের আগ্রহ হারিয়ে যেতে পারে। এই জন্য প্রিয় লিসেনারদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ঘটনাগুলো ইউটিউব থেকে শুনবেন। যারা আমাদের এই হরর কন্টেন্ট নিয়ে কাজ করছেন আরও যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ঘটনাগুলো শুনবেন, তাহলেই আমরা উৎসাহ পাব আরও নতুন উদ্যমে আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতে পারব। আশা করছি এই কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদ, ধৈর্য ধরে যারা ঘটনা শুনলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আপনার ধর্মের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। ফিরে এলাম প্রিয় লিসেনার্স।